করি যেন এমন আমল, প্রেরণা দাও আমায়, রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার নাম মোবারক লিখবে আর যতদিন পর্যন্ত ওই বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে, ডায়েরির মধ্যে আমার নাম মোবারক থাকবে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন।
সুবহানাল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা বলার জন্য, কিছু আমলিয়াতের কথা বলার জন্য, যাতে করে আমরা এই আমলগুলো করে জান্নাত লাভের কিছু উপায়, কিছু মাধ্যম আমরা বানিয়ে নিতে পারি দুনিয়ায় থেকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, তা হলো সূরা ইখলাসের ফজিলত, তেলাওয়াত করার ফজিলত। আর এই সূরা ইখলাসের সম্পর্কে হাদিসে পাকের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আর কিভাবে আমল করার কথা বলা হয়েছে, সূরা ইখলাস তেলাওয়াত করার ফজিলত কি রয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আপনাদের ফিডব্যাক আমাদেরকে দিবেন। অনুষ্ঠান দেখলেন তো কি শিখলেন, কেমন লাগলো, এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে মেইল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে মেসেজ করতে পারেন। আর যারা ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠান দেখেন, আপনারাও সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই, আজকের যে বিষয় আমরা নিয়েছি, শুনতে পেয়েছেন আপনি, সূরা ইখলাস যে রয়েছে কোরআনুল কারিমের 30 পারা, অর্থাৎ শেষের দিকে যে সূরা রয়েছে, ছোট সূরা, সূরা ইখলাস, এর ফজিলত আর মাহাত্ম্য নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি আমার মনে হয় ভালো হয়। তো শুরুতেই আপনার থেকে কিছু আলোচনা শুনবো, সেটা হলো গিয়ে সূরা ইখলাসকে কোরআনে পাকের তৃতীয় অংশ কেন বলা হয়, এ ব্যাপারে যে হাদিসে পাকগুলো রয়েছে যদি শোনাতেন আমাদেরকে।
সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর চমৎকার একটি বিষয় আনা হয়েছে।
জি,
আর এই বিষয়টা খুব সহজও রয়েছে, আশা করছি মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ খুব সহজে এটাকে স্মরণ রাখতে পারবেন। আর আজকে যে বিষয়ে আলোচনা হবে, আশা করছি এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ রয়েছে, যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে ইনশাআল্লাহ আসওয়াজাল জান্নাত লাভের উপায় হয়ে যাবে। হযরতে সাইয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আর হযরতে সাইয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাছের সাহাবি ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস নকল করেছেন।
জি,
তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার সাহাবা কেরামকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, কে হে আমার প্রিয় সাহাবিরা, তোমরা রাত্রে ঘুমানোর পূর্বে কোরআনে পাকের তৃতীয় অংশ, তিন ভাগের এক ভাগ কেন তোমরা তেলাওয়াত করে নাও না?
আল্লাহ আল্লাহ।
তো সাহাবা কেরাম আলিম রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে সম্ভব হবে কি এত কম সময়,
এত বেশি
তেলাওয়াত কিভাবে আমরা করতে পারবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সূরা ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগের সমান।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। দেখুন, এটা চমৎকার একটি উপহার রয়েছে আমাদের জন্য। আমরা যদি ঘুমানোর পূর্বে যদি একবারও কুল হুয়াল্লাহু আহাদ যদি আমরা পাঠ করে নিই, পুরা সূরাটা যদি পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তিন ভাগের এক ভাগ কোরআন তেলাওয়াত করার আল্লাহ সওয়াব দান করবে। আর একটি রিওয়ায়েত রয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি নকল করেছেন, কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি স্মরণে তার চলে আসে, মনে করেন মৃত্যুর শয্যায় সে রয়েছে, লোকেরা চতুর্দিকে তাকে ঘিরে রেখেছে, এবং মৃত্যুর সময় সে যদি সূরা ইখলাস একবার যদি পড়ে নেয়,
সুবহানাল্লাহ,
একবার যদি পড়ে নেয়, তো সেই ব্যক্তিকে কবর তাকে মানে চাপ দিবে না। তাকে চাপ তো দিবে, কিন্তু কিভাবে দিবে? যেভাবে মা তার সন্তানকে বুকে জড়িয়ে নেয়,
সুবহানাল্লাহ,
ঠিক কবর তাকে সেভাবে চাপ দিবে, হালকা করে, আদর করে। আর যেদিন কিয়ামত কায়েম হবে, তো এই ব্যক্তি যে মৃত্যুর সময় সূরা ইখলাস পাঠ করেছে, তো কিয়ামতের দিনে এই ব্যক্তিকে পুলসরাতের উপরে ফেরেশতারা নিজের ডানায় ভর করে তাকে পুলসরাত পার করে দিবে।
সুবহানাল্লাহ।
তো এটা কখন এটা হবে? যখন আমরা দুনিয়াতে জীবিত অবস্থায় যদি বেশি পরিমাণে সূরা ইখলাস যদি আমরা পুরো পাঠ করতে থাকি, নামাজের পরে চলতে ফিরতে উঠতে বসতে যদি আমরা পাঠ করতে থাকি, তো মৃত্যুর সময় এই সূরাটা আমাদের মুখে চলে আসবে,
চলে আসবে।
আর এই পুরস্কার রয়েছে ওই ব্যক্তির জন্য যে মৃত্যুর সময় পাঠ করে নিতে পারবে, তো ফেরেশতা পুলসিরাত তাকে পার করিয়ে দিবে। জাকির ভাই, পুলসিরাত,
জি
আমরা জানি পুলসিরাত, পুলসিরাত শুনেছি আমরা, পুলসিরাত হচ্ছে 15,000 বছরকার রাস্তা।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আর এটা আমাদের বাংলাদেশে যেভাবে যমুনা ব্রিজ রয়েছে এরকম না, সেটা চুলের চেয়েও বেশি সূক্ষ্ম,
চিকন থাকবে,
হ্যাঁ, আর তরবারি নখের চেয়েও বেশি ধারালো রয়েছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আচ্ছা, একটা সামান্য রশিতে বাইলেন্স পাওয়া যায় না হাড়তে, রশি, কিন্তু এখানে বলা
হলো রশিটা একটু মোটা থাকে,
মোটা থাকে।
আল্লাহ আল্লাহ।
আর এটা হচ্ছে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম, আর তরবারির নখের চেয়েও বেশি ধারালো।
ধারালো।
দ্বিতীয় হচ্ছে কে 5,000 বছর সিধা হাঁটতে, 5,000 নিচে নামতে, আবার 5,000 উপরে উঠতে, এভাবে এটা পুল বানানো হয়েছে। আর পুলসিরাত যে হচ্ছে এটা জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে।
আল্লাহ। অর্থাৎ পুলসিরাতের উপরে মানুষ উঠবেন, নিচে জাহান্নাম,
জাহান্নাম রয়েছে,
আগুন জ্বলতেছে, আর উপর থেকে আমাদেরকে পার হতে হবে।
জি। আর যদি ভালো আমল হয় তাহলে তো সে সহজে পার হয়ে যাবে, না হলে ওই ধারালো পুল সিরাত যে রয়েছে তরবারি নখের চেয়ে, সে কেটে দু টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। আর এরপরেও এটা হচ্ছে কি, সেখানে পুল সিরাতে সেখানে কোনো আলো নেই, সেখানে কোনো বিন্দু মাত্র আলো নেই। হ্যাঁ, যে পার হবে সে নিজের আলো নিয়ে আসবে, যে পার হবে তো সে নিজের আলো অনুযায়ী সে পার হবে, যে যতটুকু আলো নিয়ে আসতে পেরেছে সেটা আলো কি হচ্ছে, নেক আমল। আমি যতটুকু নেক আমল করেছি ওই নেক আমলটাই কিয়ামতের দিনে পুলসিরাতে আলো হবে,
আলো হবে,
নূর হবে। তো ওর সাহায্যে সে দেখে দেখে সে পার হবে। এটা কিন্তু হাকিকাত কথা, হাদিসের কথা।
জি।
কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই দিনের কথা ভুলে গিয়েছি, পুলসিরাতের কথা আমরা ভুলে গিয়েছি কি আমরা কিভাবে পার হব। এর জন্য যে দরকারি জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা জোগাড় করছি না, বা সেগুলো আমরা রেডি করছি না দুনিয়াতে থেকে।
এই পুলসিরাতের ভয়াবহতাও বয়ান করা হয়েছে, এবং এই পুলসিরাত কিভাবে পার হতে হবে সে নমুনাও বলে দেওয়া হয়েছে, করণীয় কাজগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে। যেভাবে আপনি তুলে ধরলেন কি সূরা ইখলাস, যে ব্যক্তি তেলাওয়াত করে, বেশি বেশি পাঠ করে, তো কেয়ামতের দিন যখন পুলসিরাত তাকে পার হতে হবে, এই সূরা ইখলাস তাকে পার করিয়ে দিবে।
জি জি জি।
আর যদি এই যে আমাদের করণীয় কাজটা, হাদিসে পাকের মধ্যে পুলসিরাতের ভয়াবহতাও বয়ন করা হয়েছে, প্লাস কীভাবে আমাদের করণীয় কী এখন সেটাও বলে দেওয়া হয়েছে। যদি আমরা না করি, এটা তো আমার ব্যর্থতা। আমাকে যদি এখন আমি বুঝতে পারি কি আমি তো জোয়ান আছি, আমার অনেক শক্তি আছে, আমি দৌড় দিয়ে পুলসিরাত পার হয়ে যাব,
সেখানে সেটা চলবে না। আমি অনেক ফাস্ট দৌড়াতে পারি, বা আমি অনেক বীর আছি, বা আমি মার্শাল আর্ট জানি, বা আমি অনেক টেকনিক জানি, তো এগুলো সেখানে চলবে না,
চলবে না।
কেননা জাকির ভাই, সাহাবা কেরাম পুলসিরাতের কথা শুনে কান্না করতেন, বেশি বেশি কান্না করতেন, যারা জান্নাতি তারাও কান্না করতেন, তো আমাদের কত কান্না করার দরকার।
এ ব্যাপারে একটি ঘটনাও এসেছে না, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাসী ছিলেন, কাজের লোক ছিলেন, তিনি স্বপ্নে দেখলেন কি একজন বাদশাহ আসছেন, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে একজন আসছেন, পুলসিরাত পার হবে, সে পার হতে নিয়ে পড়ে গেল, এবার দ্বিতীয় জন আসলো, সেও পরে গেল। ওই দাসই বলতে লাগলো বলতে লাগলো, আর হঠাৎ করে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার নাম বললেন, ইয়া সাইয়েদি আমি স্বপ্নে দেখলাম আপনিও আসছেন, পুল সিরাত পার হবেন। শুধু এতটুকু শুনছে কি আপনি পুল সিরাতের পাশে আসছেন, পুল সিরাত পার হবেন, এতটুকু দাসের মুখে শুনে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো যখন জ্ঞান ফিরলো তখন দাসী বলল, হুজুর আমি দেখেছি আপনি সহি সালামতে পার হয়ে গিয়েছেন। তো ওই সময়কার লোকেরা পুল সিরাতের ব্যাপারে এত ভয় ছিল তাদের অন্তরে, এত ভাবতেন, তারা চিন্তা করতেন, আর এভাবে তারা ইবাদতও করতেন, আর আল্লাহ তাদের ব্যাপারে কত সুন্দর ঘোষণাও দিয়েছেন, আমার ওলিদের কোনো ভয় নেই।
সুবহানাল্লাহ,
আল্লাহ 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 আল্লাহ।
তো জাকির ভাই, কেননা এখনও আমরা হায়াতে আছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এখনও নিঃশ্বাস আমাদের বাকি আছে, তো আমাদের উচিত হবে যাতে করে আমরা নিজের আখেরাতটা ভালো করে নিই। দুনিয়াতে তো আমরা আছি আছি, যাতে করে আমাদের পুল সিরাতটাও যাতে আমাদের ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে সুসংবাদ শুনছিলাম যে যে ব্যক্তি মৃত্যুর সময় সূরা ইখলাস পাঠ করে নিতে পারবে, আর পাঠ করে যদি কারো মৃত্যু হয়ে যায় তো কবরের চাপ দেওয়া থেকেও সে বেঁচে যাবে, এবং তার জন্য আরও বড় সুসংবাদ হচ্ছে কি পুল সিরাতের উপরে ফেরেশতা তাকে নিজের ডানার উপরে বসিয়ে তাকে পুল সিরাত পার করে দিবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো শুনলাম সূরা ইখলাস পাঠ করলে তার মৃত্যুর যন্ত্রণা কমে যাবে, কবরে তাকে রাখা হবে কেন মায়ের কোলে রাখা হয়েছে, পুল সিরাত সুন্দর মতো পার হয়ে যাবে। আরেকটি বিষয় আরমান ভাই, আমাদের মৃত্যুর যন্ত্রণা কম হবে, কবরে আরাম পাবো, এরপরে পুল সিরাত সুন্দর মতো পার হব, তো ইখলাস শরীফ পাঠ করা ব্যক্তিদের জন্য জান্নাতে কি নিয়ামত রয়েছে, এটাও যদি শুনতে পারি হয়তো বা আমাদের আগ্রহ আরও বেড়ে যাবে কি আমরা আরও বেশি করে সূরা ইখলাস পাঠ করি।
সুবহানাল্লাহ। আমি আগে বলেছি জাকির ভাই, আজকের যে বিষয় আছে খুব সুন্দর একটি বিষয় রয়েছে, আর এই আমলও খুব সহজ রয়েছে। আশা করছি কেউ যদি কোরআন শরীফ নাও পড়তে পারে, যদি শুনে নেয় সূরা ইখলাস, তো আমার মনে হয় খুব
দেরি হবে না,
দেরি হবে না, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, আর শুদ্ধভাবেই যাতে পড়া হয়। হাজরতে সাইয়েদুনা মুয়াজ বিন আনাস জোহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের নবী রাসূলে আরবী মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে নেয়, সুবহানাল্লাহ, আর পড়তে হবে আল্লাহ তাআলার রেজা মন্দির জন্য,
রাইট,
তো কেউ যদি 10 বার পাঠ করে নেয় তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করে দিবেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এই হাদিস যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, তাহলে তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি পরিমাণে পড়া উচিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ অত্যন্ত দয়াশীল ও অতিশয় পবিত্র। তো দেখুন, জান্নাতে এখন যদি কেউ জান্নাতে পৌঁছে যায় আর আল্লাহ যার জন্য জান্নাত তৈরি করে দেয়, তো যখন জান্নাত তৈরি হবে তো জান্নাতের মধ্যে যে নিয়ামত আছে, আচ্ছা জান্নাতে যে নিয়ামতগুলো রয়েছে, তো উলামা কেরাম লিখেছেন কি 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 নিয়ামত রয়েছে এবং সেখানে কি কি জিনিস রয়েছে, এটা দুনিয়াতে মানুষের কল্পনাও আসেনি আর আসবেও না,
রাইট?
হ্যাঁ, জাস্ট খালি একটু ধারণা করা হয়েছে। তো কল্পনার বাইরে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কি কি নিয়ামত রেখেছে দেখুন। আজ সামান্য এই দুনিয়া যেটা প্রত্যেকটি জিনিসের ক্ষয় রয়েছে, আমরা ঘর তৈরি করি সেটা পুরনো হয়ে যায়, ভেঙে দেওয়া হয়, ডিস্টেম্পার করি, কিছুদিন পর কিছু বছর পর আবার ডিস্টেম্পার করতে হয়। তো প্রত্যেকটি জিনিসের ক্ষয় আছে দুনিয়াতে, কিন্তু আখেরাতে ক্ষয় নেই, প্রত্যেক দিন তার সৌন্দর্য বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আজ আমি যুবক আছি, কাল আমি বৃদ্ধ হয়ে যাব, আজ দেহে শক্তি আছে, কাল দেহে শক্তি থাকবে না, আজ আমার কাছে টাকা আছে, পয়সা আছে, কালকে থাকবে না। কিন্তু যেটা ক্ষয় হচ্ছে বা যে সম্পদ চলে যাবে, শেষ হয়ে যাবে, আমরা তার দিকে ছুটছি, কিন্তু সেদিকে আমরা ছুটছি না যেটা কখনো শেষ হবে না, যার চমক দমক রং বাড়তেই থাকবে, নিয়ামত বাড়তেই থাকবে, স্বাদ বাড়তেই থাকবে। তো সেদিকে আমরা ভ্রক্ষেপ করছি না, সেদিকে আমরা দৃষ্টিপাত করছি না। যাই হোক, কথার প্রসঙ্গে কথাগুলো চলে আসলো, তো বুদ্ধিমান তো সেই হবে যে দুনিয়াতে থেকে নিজের আখেরাতের প্রস্তুতি করে নেবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর কয়েকটি কথা আমরা শুনলাম যে সূরা ইখলাস পাঠকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মহল তৈরি করবেন। আমি একটি ছোট্ট হাদিসে কারিমা বলবো, যে আপনার থেকে শুনে নেই আগে। জি
জি জাকির ভাই, আরও একটি সুসংবাদ রয়েছে।
সুবহানাল্লাহ,
উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে একটি ইসলামিক যুদ্ধে রওনা করলেন। ওই সাহাবি রসুল অন্যান্য সাহাবা কেরামকে নিয়েও ইমামতি করাতেন, নামাজ পড়াতেন। তো যখন সাহাবি ইসলামিক যুদ্ধ থেকে ফিরে আসলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমাদের সাথে প্রেরণ করেছিলেন সে যখন নামাজ শেষ করত, তো কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস দিয়ে শেষ
করত।
আচ্ছা, তো আমার নবী বললেন কি তাকে জিজ্ঞেস করো তো সে এমনটি কেন করত। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, তো ওই সাহাবী রসুল বললেন, আমি এই সূরাকে ভালোবাসি, কেননা এর মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত আর আল্লাহ তাআলার এখানে মহত্ব এবং প্রশংসা এখানে কথা রয়েছে, এই জন্য আমি এই সূরাকে খুব পছন্দ করি আর এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ইরশাদ করলেন, যাও তাকে বলে দাও সে যখন এই সূরাকে ভালোবাসে তো আল্লাহ তাকে ভালোবাসে।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। তো দেখুন, আমাদেরও এই সূরা তেলাওয়াত করা দরকার বেশি বেশি, নামাজের মধ্যে যদি সম্ভব হয়, তো আমরাও শেষের রাকাতে যে আছে দ্বিতীয় রাকাতে যদি আমরা পড়িনি, তো মদিনা মদিনা হবে ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ। তাহলে এক সাহাবীর অভ্যাস এরকমের ছিল, সূরা ইখলাস পাঠ করতো, হাঁটতে চলতে ফিরতে অন্যান্য সাহাবা কেরামের সামনে যখন থাকতেন সূরা ইখলাস পাঠ করতো, ইখলাস পাঠ করতো। তো একবার এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে আমি বেশিরভাগ সময় দেখি আপনি সূরা ইখলাস পাঠ করেন, এটার মধ্যে এত স্বাদ কি আছে, এটার মধ্যে কি পেয়েছেন আপনি, এর চেয়ে তো আরো কত সম্মানিত সূরা রয়েছে, আপনি সূরা ইখলাস পাঠ করতেছেন। তো ওই সাহাবী বললেন, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সবার সামনে দরস দিচ্ছিলেন, বয়ান করছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে একটি হাদিসে মোবারকা বয়ান করেছেন, জান্নাতের মধ্যে একটি মহল আছে যে মহলটি ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়।
সুবহানাল্লাহ।
সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ঘর ওই মহলটি কাদের জন্য? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই মহলটি তাদের জন্যই যারা সূরা ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এরপর থেকে ওই সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, তখন তার মাধ্যমে অন্যান্যদের মাঝেও এই হাদিসে মোবারকা কি হয়ে গেল, জানা হয়ে গেল।
এখন জাকির ভাই,
জি
মাশাআল্লাহ সুবাজাল, সূরা ইখলাসের তো আমার মনে হয় যদি আমরা সারা দিন ধরে যদি এর বলতে থাকি, ফজলের সম্পর্কে আলোচনা করতে থাকি, তারপরে শেষ হবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে আরও কি ইরশাদ করেছেন, আসলে আমরা একটা হাদিস শুনিনি। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, এমন সময় কেউ সূরা ইখলাস পাঠ করল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ইরশাদ করলেন, অবধারিত হয়ে গেল।
আল্লাহ!
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি অবধারিত হয়ে গেল? আমার নবী বলেন, জান্নাত অবধারিত হয়ে গেল।
সুবহানাল্লাহ।
আরেকটি রিওয়ায়েত রয়েছে, হযরত সাইয়েদুনা হাম্মাদ মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি অনেক বড় বুজুর্গ ছিলেন, ইনি কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন, তো মক্কার একটি কবরস্থানে পাশ দিয়ে গমন করলেন, তো তিনি বললেন আমি এখানে একটু আরাম করি, কবরের পাশে বসে গেলেন, আর এমন সময় ঘুমও চলে আসলো, স্বপ্ন দেখলেন সকল মুর্দা বাইরে বেরিয়ে এসেছে আর নিজেদের মধ্যে কিছু বন্টন করছে, ভাগ করে নিচ্ছে। তো তিনি বলেন, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? তো মুর্দারা বলল, না কিয়ামত কায়েম হয়নি, এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে আমাদেরকে ইসালে সওয়াব করেছে, ওই সওয়াবগুলো আমরা নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছি।
সুবহানাল্লাহ।
তো এ থেকে এটাও বোঝা গেল, কেউ যদি মারা যায়, আমার মা মারা গিয়েছে বা বাবা মারা গিয়েছে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকেও চলে গেছে, তো যদি আমরা একবার হলেও সূরা ইখলাস পাঠ করে যদি আমরা এভাবে বলি, আল্লাহ আমি যে সূরা ইখলাস পাঠ করেছি এর সওয়াব আমার বাবাকে তুমি দান করে দাও, বা এই সওয়াব আমার মাকে দান করে দাও, তো আল্লাহ তাআলা এই সওয়াব দান করে দিব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আরমান ভাই, এত সুন্দর সুন্দর কিছু ফজিলতের কথা শুনলাম আমরা, জান্নাতও পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারক থেকে জানতে পারলাম, এমন কোন নির্ধারিত সংখ্যা আছে কি এতবার পাঠ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? হয়তোবা হাজারো দর্শক অপেক্ষায় আছে কি যদি 50 বার 100 বার 200 বার হতো তবে আমরা পাঠ করতাম, যেমন আসলে দুরুদ শরীফের ফজিলতের ব্যাপারে আছে 1 বার 10 বার 1000 বার, তো এমন কোন হাদিসে পাক বা এমন কোন বর্ণনা আছে কি এতবার পাঠ করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে?
হ্যাঁ, এভাবে হাদিসে কারিমা রয়েছে জাকির ভাই। হজরতে সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি প্রত্যহ প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করে তো আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ।
কিন্তু এখানে ঋণ যদি সে কারো কাছ থেকে ঋণ নিয়েছে আর ঋণ আদায় না করে যদি মারা যায় তাহলে এটা মাফ হবে না। কেননা এক হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক, আরেক হচ্ছে হুকুকুল ইবাদ বান্দার হক। তো আল্লাহ যদি চায় তো নিজের হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। তো এই জন্য এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি কারো ঋণ রয়েছে, আমি কারো কাছ থেকে কর্জ নিয়েছি, তো এটাকে মনে রাখতে হবে, লিখেও রাখতে হবে কত নিয়েছি, আর তাড়াতাড়ি পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। কেননা এখানে গুনাহ তো মাফ হবে 50 বছরের, কিন্তু যদি ঋণ নিয়ে থাকি তাহলে সেটা মাফ হবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সূরা ইখলাসের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে মনোযোগী হওয়া এবং তেলাওয়াত করা, আর লাস্ট টাইমে যে কথাগুলো শুনলাম প্রতিদিন 200 বার সূরা ইখলাস যদি আমরা পাঠ করি, আপনি সময়টা নির্ধারণ করে নেন, মাগরিবের পরে হতে পারে বা ইশারের পরে হতে পারে, সূরা ইখলাস আপনি 200 বার পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে এবং এক ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে কোরআনের সাথে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং জান্নাত লাভের মাধ্যম আমাদেরকে বানিয়ে দিক।
আমিন
বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তাআলা নতুন একটি বিষয় নিয়ে আরমান ভাইয়ের সাথে আমরা আলোচনা করব, সুন্দর নেকির দাওয়াত শুনবো, মাদানী ফুল আমরা শুনবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
করি যেন এমন আমল প্রেরণা দাও আমায়, রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।